বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 25 জুন, 11 আষাঢ় এবং ফার্সি 4 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে, এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, ইসরায়েলের সঙ্গে তুরস্কের নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান পরিচিতিমূলক ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তেহরান সফরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ভিয়েনায় আবার শুরু হতে পারে পরমাণু আলোচনা। ভূমধ্য সাগরে উত্তেজনা কমাতে বিরোধপূর্ণ এলাকা থেকে জাহাজ সরিয়ে নিতে দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানাল লেবানন। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। এবং ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি হাতে নিল প্রধান বিরোধী দল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বের বড় জ্বালানির বাজারগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে ইরান ব্রিক্সের টেকসই অংশীদার হতে পারে। তিনি শুক্রবার চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্সের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কথা বলেন। বিশ্বের সম্ভাবনাময় 5 অর্থনৈতিক শক্তিকে নিয়ে 2000 সালে এই জোট গঠনের পরিকল্পনা করা হয় এবং 2009 সালের 16 জুন এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চীনের উদ্যোগে আয়োজিত এবারের শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্য থেকে একমাত্র ইরানকে আমন্ত্রণ জানানো হয়। প্রেসিডেন্ট রাইসি তার ভাষণে বলেন, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনাকে প্রাধান্য দেয়া এবং নিষেধাজ্ঞার মতো অর্থনৈতিক বিদ্বেষমূলক পদক্ষেপের কারণে জাতিসংঘের পাশাপাশি এ ধরনের নতুন নতুন জোট গঠনের প্রয়োজন পড়েছে। এর ফলে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষিত হওয়ার পাশাপাশি অভিন্ন স্বার্থ ও অভিন্ন ভবিষ্যতের একটি মানব সমাজ গঠন করা সম্ভব হবে। পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা আবারও শুরু করতে প্রস্তুত আছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি আজ তেহরানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন, ইরানি জাতির জন্য অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করাই সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে দীর্ঘ সময় ধরে ইতিবাচক আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক রক্ষা ও জোরদারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিভাগ প্রধান জোসেফ বোরেল বলেন, পরমাণু সমঝোতা গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হবে যাতে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় এবং ইরান অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়। বোরেল বলেন, তিন মাস ধরে বন্ধ থাকা আলোচনা আবারও শুরুর সিদ্ধান্ত হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলি সেনাদের পাশবিক গুলিবর্ষণে একজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লা শহরের বাইরে সিলোয়াদ শহরে আজ সকালে এ ঘটনা ঘটে। ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আবদুল্লাহ মোহাম্মদ হাম্মাদকে আটক করতে গিয়ে তার উপর গুলি চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ইহুদিবাদী সেনারা হাম্মাদকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তার পরিবারকে জানায় যে তার মৃত্যু হয়েছে। পশ্চিম তীরের উত্তর অংশে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০০ ফিলিস্তিনি আহত হওয়ার কয়েক ঘণ্টা পর হাম্মাদের নিহত হওয়ার খবর পাওয়া গেল। শুক্রবার পশ্চিম তীরের বিভিন্ন শহরের ফিলিস্তিনি জনগণ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে আসেন। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দখলদার সেনারা রাবার বুলেট, টিয়ার গ্যাস এমনকি তাজা গুলি ব্যবহার করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, শুক্রবারের ঘটনায় ১১৩ ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে ৯ জন তাজা গুলি এবং ১১৭ জন বেসামরিক লোক টিয়ার শেলের গ্যাস গ্রহণ করে আহত হন। ভূমধ্য সাগরে উত্তেজনা কমাতে বিরোধপূর্ণ এলাকা থেকে জাহাজ সরিয়ে নিতে দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে লেবানন। লেবাননের ফ্রি পেট্রিয়টিক মুভমেন্টের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিল বলেছেন, ইসরায়েলি মন্ত্রিসভা উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে সর্বনিম্ন যে পদক্ষেপটি নিতে পারে তা হল কারিশ গ্যাস ক্ষেত্র থেকে জাহাজ সরিয়ে ফেলা, কারণ সীমান্তের ২৯ নম্বর এলাকায় জাহাজ মোতায়েন মেনে নেওয়া যায় না। ইসরায়েল বিরোধপূর্ণ এলাকা থেকে জাহাজ প্রত্যাহার না করলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। সম্প্রতি ভূমধ্য সাগরের বিতর্কিত পানিসীমায় ইসরায়েলের একটি গ্যাস ড্রিলিং জাহাজ মোতায়েন করা হয়েছে। যে এলাকায় ইসরায়েলের গ্যাস ড্রিলিং জাহাজ মোতায়েন রয়েছে সেটাকে লেবানন নিজের এলাকা বলে মনে করে। সম্প্রতি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের সমুদ্র সীমা থেকে গ্যাস সম্পদ লুট করার বিষয়ে ইহুদিবাদ ইসরায়েল যদি কোনো ধরনের অপচেষ্টা চালায় তাহলে হিজবুল্লাহ কোনোভাবেই চুপ থাকবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকাল ১০:৫০ মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর আগে তিনি এক ভাষণে পদ্মা সেতু উদ্বোধন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ অনুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেন, এই সেতু কোনো সিস্টেমের কনস্ট্রাকশন নয়, এই সেতু কোনো সিমেন্টের কনস্ট্রাকশন নয়, এই সেতু আমাদের অহংকার, গর্ব, আমাদের সক্ষমতার প্রতীক, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ প্রত্যয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ অনুযোগ নেই। আজ শনিবার সকাল ১০:৫০ মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের মিথ্যা দুর্নীতির অপবাদ দেওয়ার কথা তুলে ধরে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থায়ন বন্ধ করার সুপারিশ করল, পরে কানাডার আদালতে প্রমাণ হলো কোনো দুর্নীতি হয়নি। প্রধানমন্ত্রী বলেন, এটা আশ্চর্য সৃষ্টি, এটা থেকে অনেক কিছু শেখার আছে। এটা শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক যোগাযোগ ক্ষেত্রেও এই সেতু অবদান রাখবে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকেট, সুভেনির ও উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন। এরপর তিনি ফটো সেশনে অংশ নেন। পদ্মা সেতুর উদ্বোধন শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2001 সালে পদ্মা সেতুর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছিল। 2009 সালে এসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে। তখন তারা বলেছিল আওয়ামী লীগ নাকি কোনো দিন পদ্মা সেতু করতে পারবে না। খালেদা জিয়াকে জিজ্ঞেস করি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কি না। ওদিকে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা সকালে অনলাইন সংস্করণে পদ্মা সেতুর উপকার ভোগী হবার আনন্দ প্রকাশ করে লিখেছে, কলকাতা থেকে বাসে ঢাকায় আসতে হলে কিছুদিন আগে পর্যন্ত পদ্মা পার হতে স্টিমারের প্রয়োজন হতো। পদ্মা সেতু চালু হলে সড়ক পথেই সরাসরি ঢাকায় পৌঁছানো যাবে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব অন্তত 50% কমে যাবে। আগে কলকাতা থেকে ঢাকা 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগতো 10 ঘন্টা, এখন তা মোটামুটি 4 ঘন্টায় হয়ে যাবে। আর রেলপথে পৌঁছতে সময় লাগবে মোটামুটি 6.5 ঘন্টা। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন এই পদ্মা সেতু দিয়েই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত পানিতে ডুবে, বজ্রপাতে এবং সর্পদংশনে 73 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার একদিনে মারা গেছেন 5 জন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বন্যা কবলিত এলাকায় গত 17 মে থেকে 24 জুন পর্যন্ত এক সপ্তাহের মৃত্যুর এ পরিসংখ্যা জানিয়েছে। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য আন্দোলন কর্মী ডাক্তার ফায়েজুল হাকিম রেডিও তেহরানকে বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সুপেয় পানির অভাব ছাড়াও দূষিত ও নোংরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসী মানুষ, দেখা দিয়েছে নানা প্রকার চর্মরোগ। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের অসমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে শিলচর শহরের বহু এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি, খাবার পানি পাওয়া যাচ্ছে না, বিদ্যুৎ না থাকার ফলে মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ অবস্থায় যোগাযোগ করতে পারছেন না বহু এলাকার পানিবন্দী মানুষ। এ সম্পর্কে আজ অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন, বর্তমানে অসমের শিলচর শহর জলমগ্ন হয়ে আছে, বাকি ছোট ছোট বা বড় শহর প্রায় পানিমুক্ত হয়েছে। অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে অনেক পানি রয়েছে, কিন্তু শিলচর শহরের পানি কমছে না। হেলিকপ্টার থেকে নির্দিষ্ট জায়গায় খাদ্য সামগ্রী ফেলা হচ্ছে, সেগুলো মানুষের জন্য যথাসাধ্য বিতরণ করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সরকারি লোকজন সব জায়গায় পৌঁছাতে পারেননি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দেশটির বিজেপি সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ ও যুবকরা ওই ইস্যুতে ক্ষোভে ফুসছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে আগামী সোমবার দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ ও যুবকরা ওই ইস্যুতে ক্ষোভে ফুসছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, একদিকে যখন চীন ও পাকিস্তান চোখ রাঙাচ্ছে, সেই সময়ে মোদি সরকার সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিবর্তে আরও দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। চালু হওয়ার আগেই অগ্নিপথ প্রকল্পে বেশ কয়েকবার নানা নিয়ম পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে এটি নড়বড়ে প্রকল্প, এটা আরও একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। ওই প্রকল্প সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আগামী 27 জুন সোমবার দেশ জুড়ে কর্মসূচি হাতে নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির নির্দেশ দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। এ ব্যাপারে জোর দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে, কারণ ওই অঞ্চলের যুবকদেরই সাধারণত সেনাবাহিনীতে যোগ দেওয়ার উৎসাহ বেশি। সেজন্য দেশের যুব সমাজকে সচেতন করতেই পথে নামছে কংগ্রেস। তাদের দাবি, অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র সাবেক এমপি মানবেন্দ্র সিং শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিন্দুমাত্র আগোপিছু না ভেবে স্রেফ চমক দিতে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে মোদি সরকার। শনিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, গত কয়েকদিন ধরে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে ইডি তলব করার বিরুদ্ধে রাস্তায় নেমেছে দল। এবার সেই ইস্যুর পাশাপাশি অগ্নিপথকেও মোদি বিরোধী আন্দোলনের হাতিয়ার করছেন রাহুল সোনিয়ারা। তিনি আরও বলেন, অগ্নিপথ প্রকল্প মোদি সরকারের একটি ধোকাবাজি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান। একই সঙ্গে এই দুঃসময়ে কাজে লাগানোর জন্য আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। আফগানিস্তান ও ইরানের মধ্যকার অভিন্ন নদী হিরমান্দের পানির ন্যায্য হিস্সা ইরানকে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক টেলিফোন আলাপে কাবুলের প্রতি এ আহ্বান জানান। জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, সারা দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দিলে শিল্প কারখানা বন্ধ করে দিতে হবে। তিনি আরও বলেছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা দেশের শিল্প খাতের জন্য বিপর্যয় হিসেবে গণ্য হবে। রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেয়, এ সংকটে পড়েছে জার্মানি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে তুরস্কের গভীর বন্ধুত্ব ও সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে শুনুন ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তুরস্কের গভীর বন্ধুত্ব ও সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। ইসরায়েল তুরস্কের প্রতি খুব একটা অনুরাগ না দেখালেও এরদোগানের কথিত ইসলামপন্থী দলই আগ বেড়ে ইসরায়েলের প্রতি গভীর অনুরাগ দেখাচ্ছে। এর প্রমাণ হল, ইসরায়েল ইউরোপে গ্যাস সরবরাহের বিষয়ে তুরস্ককে কোনো অগ্রাধিকার দেবে না বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও এরদোগান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা অব্যাহত রেখেছে। ইসরায়েল তুরস্কের শত্রু দক্ষিণ সাইপ্রাসের সঙ্গে পাঁচ দিনের যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মৌলুদ চাভুস ওগলু সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর দূতাবাস পর্যায়ে উন্নত করার কাজ শুরু করেছে আঙ্কারা। তুরস্ক তার মাটিকে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ব্যবহারের সুযোগ দেবে না এবং আঙ্কারা নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা যত বেশি সম্ভব গভীর করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এর আগেও জ্বালানি, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও খাদ্য এবং নিরাপত্তা খাতে ইসরায়েলের সঙ্গে তার দেশের সহযোগিতা জোরদারের কথা বলেছেন। এরদোগান সরকার মুসলিম ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন থাকার দাবি করে আসলেও বাস্তবে এই সরকার তুরস্কে ফিলিস্তিনের সংগ্রামী দল হামাসের দপ্তর বন্ধ করার পাশাপাশি তুরস্ক থেকে ফিলিস্তিনি জনগণ ও সরকারের প্রতিনিধিদেরও বের করে দিয়েছে। এ থেকে বোঝা যায়, তুরস্কের এরদোগানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল দলীয় স্বার্থের টানে যেকোনো সময় নীতি বদলাতে অভ্যস্ত। ফিলিস্তিন প্রসঙ্গে এরদোগান সরকারের দরদ মাখানো নানা বক্তব্য উপহাস মাত্র। এরদোগান সরকার সহ কোনো কোনো মুসলিম ও আরব সরকারের স্বার্থান্ধ ও ইসরায়েল বান্ধব নীতির কারণেই সন্ত্রাসী ইসরায়েলি শাসক গোষ্ঠী নিরস্ত্র ও অসহায় ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ ও বায়তুল মোকাদ্দাসের ইহুদিকরণের চেষ্টা সহ মানবতা বিরোধী নানা অপরাধ অব্যাহত রেখেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপথে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ অনুযোগ নেই। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত পানিতে ডুবে বজ্রপাতে এবং সর্পদংশনে 73 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পানিতে ডুবে 49 জন, বজ্রপাতে 14 জন, সর্পদংশনে 1 জন এবং বাকিরা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট বিভাগে 47 জন, রংপুর বিভাগে 4 জন এবং ময়মনসিংহ বিভাগে 22 জন রয়েছেন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বন্যা কবলিত এলাকায় গত 17 মে থেকে 24 জুন পর্যন্ত মৃত্যুর এই পরিসংখ্যান জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন 4,614 জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 3,276 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 381 জন। আর এর মধ্যে সিলেট বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 230 জন। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী ডাক্তার ফয়জুল হাকিম রেডিও তেহরানকে বলেছেন বন্যা দুর্গত এলাকায় সুপেয় পানির অভাব ছাড়াও দূষিত ও নোংরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বানবাসী মানুষ। দেখা দিয়েছে নানা প্রকার চর্মরোগ।
সুনামগঞ্জে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিশুদ্ধ পানি, সুপেয় পানির যে একটা বড় অভাব সেখানে রয়েছে, যে জন্য সেখানে আমাদের দিক দিয়ে পানি বিশুদ্ধকরণ যে বড়ি হ্যালো ট্যাপ সেটা বিতরণের উদ্যোগ নিয়েছে। অন্যদিক দিয়ে তারা জানিয়েছেন যেটা হচ্ছে যে পানি বাহিত যত রকম রোগ এখানে ডায়রিয়া, ডিসেন্ট্রি, নানা রকম রোগ এখানে দেখা দিয়েছে, চর্মরোগ দেখা দিয়েছে এবং একটা আতঙ্ক ও মানসিক ভাবেও কিন্তু মানুষ একটা আতঙ্কের মধ্যে আছেন। কারণ এখনো বর্ষাকাল চলছে, আগামী দিনে আরো বৃষ্টি হলে এরকম পাহাড়ি ঢল নামলে তাদের অবস্থা কি দাঁড়াবে, ফলে সেই দিক দিয়ে তাদের রক্ষার জন্য তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে যেমন অর্থ ত্রাণ সাহায্য চাচ্ছেন, খাবার রান্না করার খাবার তারা চাচ্ছেন, তেমনি প্রয়োজনীয় চিকিৎসা মেডিকেল টিম তারা চাচ্ছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তাদের রিপোর্ট অনুযায়ী অনেক ক্ষেত্রে তারা ত্রাণ সেভাবে পাননি কিংবা সেখানে চিকিৎসা সুবিধা চায়নি।
এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত সুনামগঞ্জে আজ থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। সিলেট মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক নাতাশা জুই রেডিও তেহরানকে জানিয়েছেন একজন সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে দুজন ইন্টার্নি এবং দুজন নার্স এদের একটি টিমে পালা করে ডিউটি পালন করছেন।
পাঁচজন করে যেতে স্যার, সিনিয়র ডাক্তার একজন আর আমাদের থেকে দুইজন আর নার্স দুইজন এরকম।
ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কতিপয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা শুনছিলেন রেডিও তেহরান থেকে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের দ্বিতীয় ঘোষণায় ভুল প্রচারের জন্য আমরা দুঃখিত। শুনছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন। এবারে রয়েছে ইরান পরিচিতিমূলক ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আমরা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় উত্তর খোরাসান প্রদেশে বেড়াচ্ছি। গত আসরে আমরা গিয়েছিলাম উত্তর খোরাসান প্রদেশের এসপারায়ন শহরের দিকে। শহরটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, আর কিছু না হোক অন্তত বচুখে কুস্তি বা রেসলিং এর কথা তো নিশ্চয়ই মনে আছে। এসপারায়ন শহরের সকল উৎসব, ঈদ আনন্দ কিংবা নওরোজের আনন্দ, বিয়ে শাদি ইত্যাদি সব অনুষ্ঠানেই গুরুত্বপূর্ণ এবং বলা ভালো প্রধান আকর্ষণ ছিল এই বচুখে কুস্তি।
চোখের শব্দটির কথা বলেছিলাম আমরা, এটি একটি কুর্দি শব্দ, মানে হলো এক ধরনের খোলা গাউন যা পরে কুস্তিগিররা মঞ্চে প্রবেশ করে। ওই চোখেকে সাদা একটা কাপড় দিয়ে কোমরে বেঁধে রাখে। এই খেলাটা যেহেতু অনেক আগে থেকে উত্তর খোরাসানের কুর্দি উপজাতিদের মাঝে প্রচলিত ছিল, তাই কুস্তি বচুখে মানে চোখে যুক্ত কুস্তি নামে পরিচিতি লাভ করে এটি। ফার্সি ভাষায় ব মানে হল দাঁড়া, দিয়া ও শহীদ ইত্যাদি। খেলা উপভোগ করার জন্য মহিলাদের আলাদা গ্যালারির ব্যবস্থা করা হয়। বিজয়ী কুস্তিগিরকে বহু রকমের পুরস্কারে ভূষিত করারও নিয়ম প্রচলিত রয়েছে। যাই হোক, শ্রোতাবন্ধুরা, ইরান ভ্রমণের আজকের পর্বই এই ধারাবাহিকের শেষ পর্ব। পরবর্তী শনিবার থেকে নতুন একটি ধারাবাহিক প্রচার হবে, সে আসরেও আপনারা যোগ দিতে ভুলবেন না এ প্রত্যাশা রইল।
এসপারায়নের ঐতিহাসিক নিদর্শনের অন্যতম হল বিলকিস শহর। বিখ্যাত এই শহরটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত বিখ্যাত একটি শহর। উত্তর খোরাসান প্রদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে কমপক্ষে 4,000 বছরের পুরনো এই বিলকিস শহর। এসপারায়ন শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটি। আবাসিক এলাকা হিসেবে পরিচিত বিলকিস শহর সভ্যতার দিক থেকে যে বেশ সমৃদ্ধ হবে তাতে আর সন্দেহ কি। তবে যুগে যুগে বিভিন্ন উপজাতি ও গোত্রীয় যুদ্ধের মুখে পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে শহরটি। বিলকিস শহরের পরিবেশের দিকে মনোযোগের সঙ্গে তাকালে বোঝা যাবে এই শহরটিতে একটি ইসলামী শহরের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে। দুর্গ, বাজার, মসজিদ সহ সকল স্থাপনায় রয়েছে এই শহরে। বিশেষ করে বিলকিস শহরের প্রাচীন দুর্গটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, কাঁচা ইটের তৈরি হবার কারণেও এর গুরুত্ব অপরিসীম।
ইটের তৈরি এই স্থাপনাটির আয়তন 5,10,000 বর্গ কিলোমিটার। একটা সময় বিভিন্ন আকারের 29টি টাওয়ার দিয়ে সুরক্ষিত ছিল। শরেস্তান নামের শহরে আরও অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। উদাহরণত কয়েকটি নাম বলা যায়। শেখ অজারির সমাধির নাম প্রথমেই উঠে আসবে। তিনি ছিলেন একজন কবি এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। হিজরি 9ম শতাব্দীর এই মনীষীর সমাধিটি শরেস্তান শহরের উত্তর অংশে অবস্থিত। এরপর উল্লেখ করতে হয় রাস্তা বাজারের কথা। শহরের মাঝামাঝিতে এই বাজারটি অবস্থিত। বলা যেতে পারে শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র এই রাস্তা বাজার। শহরের দক্ষিণাঞ্চলীয় মিনার টিলা আর উত্তরের অজারির সমাধির মাঝামাঝির স্থানে পড়েছে বাজারটি। শ্রোতা বন্ধুরা, আসরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব যথারীতি এ প্রত্যাশা করছে।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের সর্বশেষ আয়োজনে। শরেস্তান শহরের বিচিত্র নিদর্শন নিয়ে কথা বলছিলাম আমরা। তৃতীয় গুরুত্বপূর্ণ নিদর্শনটি হল বিখ্যাত মিনার টিলা অঞ্চল। ঐতিহাসিকদের লেখাজোখা, ভূগোলবিদদের অনুসন্ধান আর পুরাতাত্ত্বিকদের গবেষণা থেকে জানা যায় এটা ছিল সম্ভবত ইসলামী যুগের মসজিদের স্থান। এই এলাকার কোনো কোনো স্থানে পুরাতত্ত্ববিদেরা খনন কাজ চালিয়ে বিচিত্র তথ্য পেয়েছেন। এসবের বাইরেও বিলকিস শহরের আরও দুটি স্থাপনার নাম উল্লেখ করতেই হয়। একটি হল রোবাত নামে পরিচিত
সরাইখানা। এটি বিলকিস শহরের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। অন্যটি ইয়াখদন নামে পরিচিত একটি প্রাচীন কমপ্লেক্স। ঐতিহাসিক স্পারায়ন শহর থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই কমপ্লেক্স।
বিলকিস শহরে খনন কাজ চালানোর ফলে বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। শিল্প সাংস্কৃতিক এইসব নিদর্শনের মধ্যে রয়েছে মৃৎশিল্প, বিশেষ করে বাসায় ব্যবহৃত নানা তৈজস, মসজিদের ধ্বংসাবশেষ এবং জলাধার সহ আরো অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। বজনোর্দ শহরের পুরাতত্ত্ব বিষয়ক যে জাদুঘরটি রয়েছে, ওই জাদুঘরে বিলকিস শহর থেকে আবিষ্কৃত গুরুত্বপূর্ণ সেইসব নিদর্শন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এসপারায়ন শহরে রয়েছে বেশ কিছু সুন্দর পার্ক এবং সংরক্ষিত এলাকা। এখানকার ন্যাশনাল পার্ক তো খুবই নাম করা। আবহাওয়াময় বহু গ্রাম, প্রবহমান ঝর্ণাধারা, ফোয়ারা, বিস্ময়কর বহু পার্বত্য গুহা ইত্যাদি, এসব প্রাকৃতিক নিদর্শন যে কোনো পর্যটককে আকর্ষণ না করে পারে না। শ্রোতা বন্ধুরা, আসরের পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবো যথারীতি, এই প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক অনুষ্ঠান ইরান ভ্রমণের সর্বশেষ আয়োজনে। এসপারায়ন শহরের বিচিত্র নিদর্শন নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। বলছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে। অন্তত একটি গ্রামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। গ্রামটির নাম রুইন। এসপারায়ন শহর থেকে 27 কিলোমিটার উত্তরে সবুজের সমারোহপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন রুইন গ্রামটি অবস্থিত। হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ এই গ্রামের ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি রয়েছে অনেক বাগ বাগিচা এবং দৃষ্টিনন্দন দৃশ্য। যারাই এসপারায়ন শহরে বেড়াতে যায়, তারা এই গ্রামটি সফর করতে ভোলে না। সিঁড়ির মতো করে নির্মিত এখানকার বাড়িগুলো দূর থেকে দেখতে চমৎকার লাগে।
একটি বাড়ির উঠোন আর একটি বাড়ির ছাদ, ভাবুন তো কেমন লাগে। এই গ্রামে রয়েছে বহু কারখানাও, বিশেষ করে তাঁবু তৈরি কিংবা তাঁত শিল্পের অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে। রুইন গ্রামের এসব শিল্পের কোনো কোনোটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ আর কথা বলার সুযোগ নেই। ইরান ভ্রমণের এই আয়োজনে দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে আজকের এই সর্বশেষ পর্ব থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আগামী শনিবার থেকে শুনবেন অন্য একটি ধারাবাহিক, সে আসরেও আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 25 জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, পদ্মা সেতু নির্মাণে সাহস যুগিয়েছেন আপনারা, প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। ভূমিকম্প, যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের অর্থ ছেড়ে দেওয়ার আহ্বান ইরানের, দৈনিক মানব জমিন। যুক্তরাষ্ট্রের নারীদের স্বাস্থ্য জীবন হুমকির মুখে বাইডেন, দৈনিক ইত্তেফাক। শেখ হাসিনা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী, দৈনিক প্রথম আলো। বিএনপি আজ বিএনপি ছাড়া সবার মুখে হাসি, অবায়দুল কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, বুক সমান জল, খাবার নেই, প্রশাসনও নেই, 10,000 টাকা দিয়ে কয়েকশো মিটার গেলাম ডিঙ্গিতে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বিরোধীরা বৈঠকে ডাকিনি, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মায়াবতী, দৈনিক আজকাল। সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতি নয়, নাম না করে ব্রিক্স সম্মেলনে চীনকে কড়া বার্তা মোদির, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন, জাতি এতে গৌরবান্বিত। প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটা তার বাবা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন 7 মার্চে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার সময় জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সকাল 10টায় এই সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমন্ত্রিত ছিলেন দেশের 3,500 বিশিষ্টজন। জাফরুল্লাহ চৌধুরীও অতিথিদের একজন ছিলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই বলেছিল এই সেতুর নাম হাসিনা সেতু করতে, উনি করেননি, পদ্মা সেতু নাম রেখেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। ইতিহাসে অনেক কিছু দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি।
কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেকে অপমান করেছে, আমাদের একটাই লক্ষ্য ছিল এই পদ্মা সেতু নির্মাণ করবই, এই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি, এখন তো পদ্মা সেতু হয়ে গেল, আমরা আসব, আপনারাও যাবেন। আজ শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর মাদারীপুরের কাঁঠাল বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। সেখানে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এটি দৈনিক ইত্তেফাকের খবর। প্রায় 5 দশকের পুরনো একটি আইনি সিদ্ধান্তকে উল্টে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে দেশটির ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন বাতিল হল। এতে করে যুক্তরাষ্ট্রের লাখো নারী আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তি নারীদের রয়েছে, রো আইন চলে গেছে, এটি অত্যন্ত পরিষ্কার, এদেশের নারীদের স্বাস্থ্য ও জীবন এখন হুমকির মুখে, খবর আনা দূরের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে 150 বছর পিছিয়ে নিয়ে গেছে, এটি আমাদের দেশের জন্য দুঃখজনক দিন, কিন্তু এর অর্থ এই নয় যে লড়াই শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হল। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।
এদিনিক মানব জমিনের খবর। আফগানিস্তানে চলছে চরম দুঃসময়, ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির একাংশ, প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ, মাটির সঙ্গে গুঁড়িয়ে গেছে একের পর এক জনপদ। এমন অবস্থায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে প্রতিবেশী দেশ ইরান। একই সঙ্গে এই দুঃসময়ে যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্স টুডে।
দৈনিক বাংলাদেশ পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আজ বিএনপি ছাড়া সবার মুখে আনন্দের হাসি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ সবার মুখে আনন্দের হাসি আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ। এত ষড়যন্ত্র, এত কুটচাল, তারপরও শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেললেন, মির্জা ফখরুলের মন খারাপ,
বুকে বড় ব্যথা, বড় বিষের জ্বালা, জ্বালায় জ্বালায় মরছে তারা। আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনের পর জনসভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা আপোষ করেননি, সকল বাধা অতিক্রম করে তিনি জানিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি, আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আজকালে বলা হয়েছে, এনডিএ এর রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবেন বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএসপির ভোট পেয়ে যাচ্ছেন দ্রৌপদী। এনডিএ প্রার্থীকে সমর্থন করার কারণ হিসেবে মায়াবতী বলেছেন, তিনি আদিবাসী সম্প্রদায়ের নেত্রী আর বিএসপির আন্দোলনের একটা বড় অংশ এই আদিবাসী সম্প্রদায়কে ঘিরেই। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচনের সময় বিরোধীরা তার সঙ্গে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন তিনি। খুব উগড়ে দিয়ে তিনি বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকটি দলকে শুধু ডেকেছিলেন আলোচনার জন্য, শরদ পারও বিএসপিকে বৈঠকে ডাকার প্রয়োজন মনে করেননি। বিরোধীরা শুধুমাত্র রাষ্ট্রপতি পদে প্রার্থীর বিষয়ে ঐক্যমত্যে আসার একটা ভান করেছিলেন মাত্র।
এটি দৈনিক সংবাদ প্রতিদিনের খবর। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে, যেহেতু এটা খুবই সংবেদনশীল ইস্যু, তাই এটা নিয়ে রাজনীতিকরণ করা উচিত নয়। ব্রিক্স সম্মেলন থেকে গোষ্ঠীর সদস্য দেশগুলোর কাছে এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে তিনি চীনকে লক্ষ্য করে এ পদক্ষেপ করলেন বলে মনে করছে ওয়াকিব হাল মহল। উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর সেই গোষ্ঠীর সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। তিনি ছাড়াও এতে অংশ নিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভার্চুয়াল এই সম্মেলনের শেষে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে মোদী সুর চড়িয়েছেন সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতির বিরুদ্ধে। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধের ময়দানে ইরানি শিবিরগুলোর আধ্যাত্মিক পরিবেশ নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা বিশ্বের অন্যান্য যুদ্ধের সঙ্গে ইরান ইরাক যুদ্ধের পার্থক্য এবং ইরানি যোদ্ধাদের কাছে ইমাম খোমেনির গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লব অনেক সুখকর ও দুঃখজনক ঘটনার সাক্ষী। এসব ঘটনার প্রত্যেকটি এই গণ বিপ্লবকে নানাভাবে প্রভাবিত করেছে। এ ধরনের একটি ঘটনা ছিল ইরানের উপর ইরাকের চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধ। ইরানের ইসলামী বিপ্লবকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের 2 পরাশক্তির সহযোগিতায় এ যুদ্ধ শুরু করেছিল সাদ্দাম সরকার। কিন্তু ইরানি জনগণ ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির আহ্বানে সাড়া দিয়ে বিপ্লব ও দেশের সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইরানি বীর যোদ্ধারা প্রায় গোটা বিশ্বের বিরুদ্ধে নিজেদের সামান্য সক্ষমতা নিয়ে দেশ রক্ষায় আত্মনিয়োগ করেন এবং এ যুদ্ধ ইরানি জনগণের কাছে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে পরিচিতি পায়।
আট বছর ব্যাপী এই যুদ্ধে ইরানিরা মুকাদ্দাস বা পবিত্র শব্দ লেখা কাপড়ের ব্যান্ড মাথায় পরে শত্রু সেনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। আর এখানেই ছিল বিশ্বের অন্যান্য যুদ্ধের সঙ্গে এই যুদ্ধের পার্থক্য। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে দেশ রক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও বিপ্লব রক্ষা করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। যুদ্ধের লক্ষ্যে পার্থক্য থাকার কারণে যুদ্ধের ময়দানে ইরানি যোদ্ধাদের আচরণেও ছিল অন্যান্য যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের সঙ্গে আকাশ পাতাল ব্যবধান। বলতে গেলে যুদ্ধের সময় ইরানি শিবিরগুলোতে একটি ভিন্ন ধর্মী সংস্কৃতি গড়ে উঠেছিল। ব্রিটিশ চিন্তাবিদ অ্যান্টনি গিডেন্স সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, একটি সমাজের কিংবা একটি সমাজের কিছু মানুষের জীবনযাপন পদ্ধতিকে সংস্কৃতি বলে। পোশাক পরিধান, বিবাহের নিয়মকানুন, পারিবারিক জীবন, কাজের পরিবেশ, ইবাদত ও ধর্মীয় রীতিনীতি এবং অবসর সময় কাটানোর পদ্ধতি ইত্যাদি সব কিছু সংস্কৃতির অন্তর্ভুক্ত।
ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির ব্যক্তিত্ব ঘিরে এরকম একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। যখনই যুদ্ধের ময়দানে সৈন্য সংখ্যার ঘাটতি দেখা দিত, তখনই ইমামের ছোট একটি বাণী ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার যুবক দিকভ্রান্তের মতো যুদ্ধের ময়দানে ছুটে যেত। ইমাম খোমেনির ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি ইসলামী শিক্ষার ভিত্তিতে রাজনৈতিক তৎপরতা পরিচালনা করতেন, আর জনগণ এ বিষয়টি উপলব্ধি করেছিল বলে নিজেদের সমস্ত অস্তিত্ব দিয়ে ইমামের নির্দেশ পালন করত। নিজেদের সবচেয়ে মূল্যবান বস্তু অর্থাৎ প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল। তারা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত ছিল, ইমামের নির্দেশ পালন হবে না এটা তারা মেনে নিতে পারত না। ইরানি জনগণ মনে প্রাণে বিশ্বাস করত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই একজন আধ্যাত্মিক নেতা।
এ কারণে জনগণ সবসময় অধীর আগ্রহে ইমামের বাণী বক্তব্য শোনা ও তার নির্দেশ পালন করার জন্য অপেক্ষা করত। আরও যেসব কারণে ইরান ইরাক যুদ্ধ পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নাম ধারণ করেছিল তা ছিল যুদ্ধ করার ক্ষেত্রে ইরানি যোদ্ধাদের উন্নত লক্ষ্য নির্ধারণ। সেই লক্ষ্যটি ছিল দীন ইসলাম ও শিয়া মাজহাবকে রক্ষা করা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত আলাইহিমুসসালামের অনুসারী শিয়া মুসলমানরা ইসলামের দীর্ঘ ইতিহাসে সবসময় শাসক শ্রেণীর অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে জিহাদ করেছেন, কিন্তু বিংশ শতাব্দীতে ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে শিয়া মাজহাবের অনুসারীরা যে সাফল্য লাভ করেন সেরকম সাফল্য এর আগে তারা কখনো লাভ করেননি। এই বিপ্লবের মাধ্যমে তারা তাদের শোষণ বিরোধী ও ন্যায় বিচারকামী স্লোগান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পেরেছেন। এ কারণে তারা যুদ্ধের সময় একথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই যুদ্ধে তাদের জীবন চলে গেলেও তারা চূড়ান্ত সফলকাম।
ইরানি যোদ্ধারা মনে প্রাণে বিশ্বাস করতেন যদি তারা দেশ ও বিপ্লব রক্ষার জন্য অকাতরে জীবন বিসর্জন দিতে পারেন তাহলে তারা মহা সাফল্য অর্জন করবেন, কারণ এর মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর দিন, কোরআনে কারিম ও বিশ্বনবীর আখলে বাইতের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে তাদের জীবন বিসর্জিত হবে। তারা আরও বিশ্বাস করতেন তাদের প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়ার মাধ্যমে ইসলাম ধর্ম নামক বৃক্ষটি শক্তিশালী হবে। তারা যখন যুদ্ধের ময়দানে সাদ্দাম বাহিনীকে বড় ধরনের পরাজয়ের স্বাদ দিতে পারতেন তখন তারা এই বিজয়কে আল্লাহ প্রদত্ত বলে মনে করতেন। এই উন্নত বিশ্বাসের কারণে যুদ্ধের ময়দানে ইরানি শিবিরগুলোতে সবসময় আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করত।
আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে যদিও ইরাক ইরানের চেয়ে ছোট ছিল, তবু সামরিক দিক দিয়ে ইরাকের শক্তি ছিল অনেক বেশি, কারণ প্রাচ্য ও পাশ্চাত্যের প্রায় 56টি দেশ বাগদাদ সরকারের প্রতি অর্থনৈতিক, সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের আট বছরে বহুবার এমনটি হয়েছে যে ইরাকি বাহিনী ইরানের হাতে বড় ধরনের পরাজয় বরণ করার পরও আগের চেয়ে আরও বেশি শক্তি সঞ্চয় করেছে, কারণ সাদ্দাম বাহিনীর একটি হেলিকপ্টার বা একটি ট্যাঙ্ক কিংবা একটি জঙ্গি বিমান ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে তার 10 বা 20 গুণ বেশি সমরাস্ত্র বাগদাদের হাতে তুলে দেওয়া হতো। অথচ যুদ্ধের সময় ইরানের ওপর এত বেশি নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয় যে তেহরানের পক্ষে সামান্য তার কাঁটা সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে। ঠিক এ কারণেই ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরান ইরাক যুদ্ধকে ইসলাম ও কুফরের যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে এ বিষয়ে আরও কথা বলার ইচ্ছে রয়েছে, তাতে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। তেহরান সফরে ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ভিয়েনায় আবার শুরু হতে পারে পরমাণু আলোচনা। ভূমধ্যসাগরে উত্তেজনা কমাতে বিরোধপূর্ণ এলাকা থেকে জাহাজ সরিয়ে নিতে দখলদার ইসরায়েলকে বলল লেবানন। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। এবং ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি হাতে নিল প্রধান বিরোধী দল কংগ্রেস। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।